আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা সিজদার ফজিলত। এই বিষয়টি শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়ার কিতাব ফয়জানে নামাজ 275 থেকে 285, 289 থেকে 291 এবং 294 থেকে 302 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্তারের দোয়া। হে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালক, যে ব্যক্তি সিজদার ফজিলত পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে তাকে সিজদার সাদ দান করো এবং দুনিয়া ও আখিরাতে তার চেহারা আলোকিত করো। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নামাজের পর হামদ ও সানা এবং দরুদ শরীফ পাঠকারীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া করো কবুল করা হবে, প্রার্থনা করো প্রদান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমার ব্যবস্থাপত্র। হযরতে সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বান্দা সিজদারত অবস্থায় তিনবার এটা বলে, ইয়া রব্বিগফিরলি, ইয়া রব্বিগফিরলি, ইয়া রব্বিগফিরলি, অর্থাৎ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। যখন সে তার মাথা উত্তোলন করবে তখন সে মাগফিরাত তথা ক্ষমাপ্রাপ্ত হিসাবে উঠবে। এই দোয়া নফল নামাজে সিজদার মধ্যে পড়বে অথবা নফল ব্যতীত আল্লাহ পাকের নিয়ামতের উপর শুকরের নিয়তে সিজদা করবে এবং তার মধ্যে এটাও জায়েজ দোয়ার মাধ্যমে যা চাওয়ার চাইবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদার মধ্যে অধিকারে দোয়া করুন। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা সিজদা অবস্থায় নিজের দয়ালু প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়, এই জন্য তোমরা সিজদায় অধিকারে দোয়া করো। হাদিসের ব্যাখ্যা। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন, দয়ালু প্রতিপালক তো প্রতিটা মুহূর্তে আমাদের নিকটতম কিন্তু আমরা তার কাছ থেকে দূরে থাকি, অবসর সিজদা অবস্থায় আমাদের তার থেকে বিশেষ নৈকট্য অর্জন হয়, এজন্য তার এই নৈকট্যকে গণিমত মনে করে যা চাওয়ার চেয়ে নাও। শুকরের সিজদার জন্য ওযু আবশ্যক এবং শুকরের সিজদা ব্যতীত অভ্যাসগত যে সিজদা করা হয় সেটার জন্য ওযু জরুরি নয়, কেননা সেটা শরীরী সিজদা নয়, শুধু একটি মুভা আমল রয়েছে, এতে না সওয়াব আছে না গুনাহ। নামাজ ব্যতীত সিজদার মধ্যে দোয়া করলে তখন আরবি ব্যতীত অন্যান্য ভাষায়ও দোয়া করতে পারেন। সিজদার মাঝখানে দোয়া করার চেষ্টা করুন। সাহাবি ইবনে সাহাবি হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তাজেদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমাকে রুকু সিজদাতে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, রুকুতে তো প্রতিপালকের প্রতি সম্মান প্রদর্শন করবে, সিজদাতে দোয়া করার চেষ্টা করবে, কেননা ওই দোয়া কবুল হওয়ার উপযুক্ত। হযরত মুফতি আহমেদিয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাকের ব্যাখ্যা লিখেন, নফল নামাজে সিজদার মধ্যে প্রকাশ অর্থাৎ স্পর্শ শব্দ দ্বারা দোয়া করো এবং অন্যান্য নামাজে সিজদাতে দয়ালু প্রতিপালকের তসবিহ ও তাহমিদ অর্থাৎ পবিত্রতা ও প্রশংসা করো, কারণ এটাও আনুষঙ্গিক দোয়া অর্থাৎ এক প্রকার দোয়া, কেননা আল্লাহ পাকের প্রশংসা ও দোয়া হয়ে থাকে। কতিপয় বুজুর্গদের সিজদায় পড়ে দোয়া করতে দেখা গিয়েছে, তাদের উৎস হল এই হাদিসে মুবারাকা, কেননা সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের অত্যন্ত নিকটবর্তী হয় অর্থাৎ অধিক নৈকট্য অর্জন হয়, এ অবস্থায় দোয়া ইনশা আল্লাহ অবশ্যই কবুল হয়ে থাকে। সিজদার মধ্যে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আলা হযরতের পিতা মাওলানা নকি আলী খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফাজাইলে দোয়া এর মধ্যে দোয়া কবুল হওয়ার 45টি সময় ও অবস্থার মধ্য থেকে 20তম অবস্থা হল সিজদা অবস্থায় দোয়া কবুল হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। দোয়া সামর্থ্য লাভই শুকরের সিজদা আদায়ের সুযোগ। ফাজাইলে দোয়া এর 62নং পৃষ্ঠায় আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রদানকৃত বর্ণনার সারমর্ম, আল্লাহ পাকের দরবারে দোয়া ও প্রার্থনা করার সামর্থ্য লাভ হলে শুকরের সিজদার নিয়তে সিজদা করবে, কেননা বান্দা সিজদার মাধ্যমে আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা সিজদা অবস্থায় আপন প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়, সেজন্য তোমরা সিজদার মধ্যে অধিকারে দোয়া করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুভাগমন করতে সিজদা করেছেন। হযরত মাওলানা নকি আলী খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃত করেন, সে সময় অর্থাৎ বিলাদতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদা করেছিলেন এবং বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, অনুবাদ, হে আল্লাহ আমার উম্মতকে আমার ওয়াসিলায় ক্ষমা করে দাও, অর্থাৎ আমাকে আমার উম্মতি দিয়ে দাও, সম্বোধন হয়েছে। অর্থাৎ বলা হয়েছে, আমি আপনার উচ্চাকাঙ্ক্ষার কারণে আপনার উম্মতকে ক্ষমা করে দিয়েছি, অর্থাৎ আপনাকে দিয়ে দিয়েছি। অতঃপর ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার ফেরেশতাগণ, সাক্ষী থেকো যে আমার হাবিব আমার উম্মতকে শুভাগমনের সময় ভুলে নেই, তাহলে কিয়ামতের দিন তাদেরকে কিভাবে ভুলবে। স্ট্যাম্পের লেখা কাল্পনিক ঘটনা। একজন নেক বান্দাকে কেউ নিজের পেরিশানির কারণে কান্না করতে করতে বলল, যে কাজ করি তা বিপরীত হয়ে যায়, কি করব। তিনি জিজ্ঞাসা করলেন, সিলমোহর দেখেছেন? বলল, দেখেছি। জিজ্ঞাসা করলেন, এটা কি জানেন যে সিলমোহরের মধ্যে লেখা কেমন থাকে? বলতে লাগলো, তার মধ্যে লেখা উল্টো হয়ে থাকে। বলল, এটা কি বলতে পারবে যে তা সোজা কিভাবে হয়ে যায়? উত্তর দিল, যখন সিলমোহর কাগজের উপর লাগে তখন শব্দগুলো সোজা হয়ে যায়। বললেন, যেভাবে সিলমোহরের মাথা অর্থাৎ অগ্রভাগ কাগজের উপর লাগালে উল্টো শব্দসমূহ সোজা হয়ে যায়, অনুরূপভাবে তুমিও অজু করে মসজিদে যাও এবং নিজের সৃষ্টিকর্তা ও মালিকের সামনে মাথা লাগাও, অর্থাৎ সিজদা করো, তোমারও উল্টো কাজ সোজা হয়ে যাবে। সিজদার মাধ্যমে দোয়া কবুল হওয়ার চারটি ঘটনা। নাম্বার এক, সৈয়দুনা সুলাইমান ও এক কৃষক। হযরত সৈয়দুনা আবু আব্দুর রহমান দামেশকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সৈয়দুনা মাকহুল দামেশকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের প্রিয় নবী হযরত সৈয়দুনা সুলাইমান বিন দাউদ আলাইহি সালাম চুল দিয়ে তৈরিকৃত একটি চাটাইয়ের উপর বসা ছিলেন এবং তার সঙ্গীরা তার আশেপাশে ছিলেন। তিনি বাতাসকে আদেশ দিলেন, তখন বাতাস চাটাইকে উপরে উঠিয়ে নিল, জিন ও মানুষ তার সামনে চলাফেরা করতে লাগলো, পাখিরা ছায়া দিল। একজন কৃষক ক্ষেতের মধ্যে কাজ করছিল, সে মনে মনে বলল, যদি হযরতে সৈয়দুনা সুলাইমান আলাইহিসসালাম আমার সামনে হতো তাহলে আমি তাকে তিনটি কথা বলতাম। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ওহী প্রেরণ করলেন যেন তিনি কৃষকের কাছে যান। তিনি ঘোড়ার উপর আরোহণ করে তার কাছে গেলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে কৃষক, আমি সুলাইমান, তুমি যা জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করো। কৃষক আরজ করল, আপনার নিকট আমার অন্তরের ইচ্ছা কিভাবে জানা হলো? ইরশাদ করলেন, দয়ালু প্রতিপালক আমাকে এই জ্ঞান দান করেছেন। কৃষক আরজ করলেন, এই জ্ঞানকে আমি বিশ্বাস করি। প্রথম কথাটা হল, আল্লাহ শপথ, যখন আমি আপনার নিয়ামত দেখলাম তখন আমি নিজ থেকে বলতে লাগলাম যে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর অতীতের স্বাদ এবং নিয়ামত শেষ হয়ে যাবে, অথচ আমি যে কষ্ট গ্লানির মধ্যে দিন কাটাচ্ছিলাম আজও ওইভাবে রয়েছি, কিন্তু আপনি আলাইহিসসালাম অতীতের স্বাদ পুনরায় অনুভব করেন না এবং আমিও অতীতের কষ্ট গ্লানি পুনরায় অনুভব করি না। হযরত সৈয়দুনা সুলাইমান আলাইহিসসালাম দ্বিতীয় কথা জিজ্ঞাসা করলেন, তখন সে আরজ করল, আমি নিজ থেকে এটা বললাম যে হযরত সৈয়দুনা সুলাইমান আলাইহিসসালাম এই দুনিয়াতে সর্বদা থাকবেন না এবং আমাকেও মৃত্যুবরণ করতে হবে। ইরশাদ করলেন, তুমি সত্য বলেছ। কৃষক আরজ করল, তৃতীয় কথা, আমি শুধু নিজেকে খুশি করার জন্য বলছি যে কাল কিয়ামতের দিন হযরত সুলাইমান আলাইহিসসালাম থেকে এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে, আমার কাছ থেকে প্রশ্ন করা হবে না। এটা শুনে সুলাইমান আলাইহিসসালাম ঘোড়া থেকে নেমে সিজদা করলেন এবং ক্রন্দনরত অবস্থায় আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক, যদি তুমি সবচেয়ে অধিক দানশীল না হতে এবং কৃপণতা থেকে পবিত্র না হতে, তাহলে আমি অবশ্যই তোমার নিকট ওই নিয়ামতসমূহ যা আমাকে প্রদান করা হয়েছে তা পুনরায় নিয়ে নেয়ার জন্য প্রার্থনা করতাম, অর্থাৎ আরজ করতাম যেন নিজের নিয়ামতসমূহ পুনরায় নিয়ে নিন। আল্লাহ পাক ওহি প্রেরণ করলেন, হে সুলাইমান, সিজদা থেকে নিজের মাথা উঠাও, কেননা আমি আমার বান্দার উপর সন্তুষ্ট হয়ে যে নিয়ামত তাকে দান করি তার হিসাব নেব না। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক, তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার দুই, সিজদায় দোয়া করার পর মুক্তি পেয়ে গেল। হযরত সৈয়দুনা জাফর খুলদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে উদ্ধৃত করা হয়েছে, আমি হযরত সৈয়দুনা খায়রুন নাসাজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে জিজ্ঞাসা করলাম, আপনি খায়রুন নাসাজ নামে কিভাবে প্রসিদ্ধ হয়েছেন? আপনি কি কাপড় তৈরি করতেন? বললেন, না, বরং তার কারণ হল আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম যে কখনো নিজের নফসের আকাঙ্ক্ষার উপর তাজা খেজুর খাব না, এবং অনেক দিন পর্যন্ত আমি আমার ওয়াদার উপর অটল রইলাম। একবার নফসের কাছে দুর্বল হয়ে আমি কিছু খেজুর ক্রয় করলাম এবং খাওয়ার জন্য বসে গেলাম। এখনো একটা খেজুরি খেয়েছিলাম, ইতিমধ্যে এক ব্যক্তি রাগান্বিত অবস্থায় আমার দিকে দেখতে লাগলো। অতঃপর সে আমার কাছে আসলো আর বলল, হে খায়ের, তুমি আমার পলায়নকৃত গোলাম। মূলত উদ্দেশ্য হচ্ছে তার একটা খায়ের নামের গোলাম ছিল যেটা পলায়ন করেছিল, আর সে ব্যক্তি ভুল বুঝে আমাকে নিজের গোলাম মনে করল। আর যদি সত্যিকার্থে বলি তবে আমার রঙও তার গোলামের মতোই হয়ে গেল। গিয়েছিল। অনেক লোকজন একত্রিত হয়ে গিয়েছে। যখনই তারা আমাকে দেখলো তখন সবাই একসাথে বলে উঠল, আল্লাহ পাকে শপথ, এটা তো তোমার গোলাম খায়ের। আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমাকে কোন অপরাধের শাস্তি ভোগ করতে হবে। সে ব্যক্তি আমাকে নিজের গোলাম মনে করে তার দোকানে নিয়ে গেল। সেখানে তার আরো গোলাম বিদ্যমান ছিল যারা কাপড় তৈরি করত। আমাকে দেখে অন্য একজন গোলাম বলতে লাগলো, হে হতভাগা গোলাম, তুমি তোমার মালিকের কাছ থেকে পলায়ন করেছ, চলো এখানে আসো, নিজের কাজ করো তুমি যা করতে। অতঃপর মালিক আমাকে আদেশ দিল, যাও অমুক কাপড় বুনো, অর্থাৎ সুতা দিয়ে তৈরি করো। যেভাবে আমি কাপড় বুনতে লাগলাম তখন এরকম অনুভব হলো যেন আমি অনেক দক্ষ কারিগর এবং অনেক বছর যাবত এই কাজ করছি। অতএব আমি অন্যান্য গোলামদের সাথে কাজ করতে লাগলাম। সেখানে কাজ করা অবস্থায় যখন কিছু মাস অতিবাহিত হলো তখন এক রাতে ভালোভাবে নফল নামাজ আদায় করলাম এবং সারা রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করলাম। অতঃপর সিজদার মধ্যে পতিত হয়ে এ দোয়া করলাম, হে আমার পুত্র পবিত্র প্রতিপালক, আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমি আর কখনো আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। এভাবে আমি দোয়া করতে থাকি। যখন সকাল হলো তখন দেখলাম যে পূর্ববর্তী আকৃতিতে এসে গিয়েছি, সুতরাং আমাকে ছেড়ে দেয়া হলো। এই কারণে আমার নাম খায়রুন নাসাজ, অর্থাৎ কাপড় প্রস্তুতকারী খায়র বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার তিন, খাবার মিলে গেল। হযরত সাইয়েদুনা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার জঙ্গলে ছিলেন। হঠাৎ এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, যাকে দেখে নিজের মধ্যে ঘৃণা সৃষ্টি হলো। সে ব্যক্তি বলতে লাগল, আমি পাদ্রি, দুনিয়া ত্যাগকারী খ্রিস্টান, রোম থেকে আপনার সংস্পর্শে থাকার জন্য উপস্থিত হয়েছি। আপনার অন্তরে তৈরি হওয়া ঘৃণা সম্পর্কে জানা হয়ে গিয়েছে। তিনি পাদ্রিকে বললেন, আমার নিকট খাবার ও পান করার কোন জিনিস নেই, তুমিও কষ্টে পতিত হবে, এটা কখনো হতে পারে না। সে বলতে লাগল, হে সাইয়িদি, অর্থাৎ হে আমার সর্দার, দুনিয়ার মধ্যে আপনার নামের ডঙ্কা বাজছে আর আপনি এখনো পর্যন্ত পানাহারের ব্যাপারে চিন্তা করছেন। এটা শুনে তিনি তাকে তার সংস্পর্শে থাকার অনুমতি দিয়ে দিলেন। সাত দিন সাত রাত পর্যন্ত পানাহার ব্যতীত অতিবাহিত হয়ে গেল। সে আতঙ্কগ্রস্ত হয়ে গেল এবং বলতে লাগলো, এখনকার বিষয় আমার সহ্যের বাইরে চলে গিয়েছে, পানাহারের কোন ব্যবস্থা করুন। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সিজদা করলেন এবং আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, এই অমুসলিম আমার সম্পর্কে ভালো ধারণা পোষণ করেছে, আমার সম্মান তোমার হাতেই রয়েছে, এই অমুসলিমের সামনে আমাকে লজ্জিত করো না। দোয়া করে যখন মাথা উঠালেন তখন একটি প্লেট বিদ্যমান ছিল যার মধ্যে দুটি রুটি আর পানি দুটি পাত্র রাখা ছিল। পানাহার করে দুজনেই সেখান থেকে চলে গেল। আরো সাত দিন অতিবাহিত হওয়ার পর কোথাও অবস্থান করলো। তখন ওই পাদ্রি সিজদাতে গিয়ে দোয়া করলো, দেখতে দেখতে একটি প্লেট প্রকাশ পেল যার মধ্যে চারটি রুটি এবং চারটি পানির পাত্র বিদ্যমান ছিল। তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি এই মন মানসিকতা তৈরি করলেন যে এর থেকে কিছু খাবে না, কেননা এই খাবার অমুসলিমের জন্য এসেছে। সে বলতে লাগলো, হুজুর খেয়ে নিন আর দুটি সুসংবাদও শুনে নিন, একটি হলো আমি ইসলাম গ্রহণ করেছি। এটা বলে সে কলেমা শাহাদাত পাঠ করলো। দ্বিতীয়টা হলো, আল্লাহ পাকের দয়ায় এখানে আপনার অনেক বড় মর্যাদা রয়েছে, আমি সিজদাতে মাথা রেখে এই দোয়া করেছিলাম, হে আল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য রাসূল হয় তাহলে আমাকে দুইটি রুটি এবং দুই গ্লাস পানি দান করো, আর যদি ইব্রাহিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তোমার বিশেষ বন্ধু হয় তাহলে দুটি অতিরিক্ত রুটি এবং দু গ্লাস পানি দান করো। দোয়া করে যখনই সিজদা থেকে মাথা উঠালাম তখন সামনে খাবারের প্লেট বিদ্যমান ছিল। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটা শোনার পর খাবার খাওয়া শুরু করলেন, আলহামদুলিল্লাহ। আর সে ন মুসলিম অর্থাৎ নতুন মুসলমান বিলায়তের উচ্চ মর্যাদা লাভে ধন্য হল। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার চার, সিজদার মধ্যে হযরত শিবলির দোয়া প্রার্থনা। হযরত সাইয়েদুনা শেখ আবু বকর শিবলি বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়ার প্রতি আসক্ত এক ব্যক্তিকে দেখলেন, তখন সিজদায় পড়ে গেলেন আর তিনি এই দোয়া করলেন, আল্লাহ পাকের শুকর যিনি আমাকে এই মুসিবত থেকে নিরাপত্তা দিয়েছেন যার মধ্যে তোমাকে পতিত করেছেন এবং আমাকে অসংখ্য এবং আমাকে আপন অসংখ্য মাখলুকের উপর মর্যাদা দান করেছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিনই ও দুনিয়াবী মুসিবতগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়া পাঠ করুন। এই ঘটনা উদ্ধৃত করার পর হযরত মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, এই দোয়া প্রত্যেক দিনই ও দুনিয়াবী মুসিবতগ্রস্ত ব্যক্তিকে দেখে পাঠ করলে ইনশাআল্লাহ পাঠকারী সেই মুসিবত থেকে নিরাপদ থাকবে। এই দোয়া তিরমিজি শরীফের 3443 নং হাদিসে বর্ণনা করা হয়েছে। মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, বিপদ চাই শরীর হোক যেমন শ্বেত অন্ধত্ব বা অন্য কোন রোগ, অথবা আর্থিক যেমন কর্জ দারিদ্রতা রিজিকের সংকট ইত্যাদি, অথবা দিনী যেমন কুফরি ফাসেকি মন্দ বিদাত ইত্যাদি, মোট কথা প্রত্যেক মুসিবতের জন্য অত্যন্ত উপকারী। এই দোয়া অনেক নিম্নস্বরে বলবেন যেন সেই মুসিবতগ্রস্ত ব্যক্তি না শুনে, শুনলে তার কষ্ট হবে। তিনটি রোগকে অপছন্দ করো না। তিন প্রকারের রোগ, নাম্বার এক সর্দি, নাম্বার দুই খোস পাচরা, নাম্বার তিন চোখ ওঠা অর্থাৎ চোখের ব্যথা, এগুলোর মধ্যে পতিত ব্যক্তিকে দেখে পড়বে না। এ রোগগুলোর উপকার বর্ণনা করতে গিয়ে আলা হজরত বলেন, হুজুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণিত রয়েছে, তিন প্রকার রোগকে অপছন্দ করো না। নাম্বার এক সর্দি, এটার কারণে অনেক রোগের মূল কেটে যায়। নাম্বার দুই খোস পাচরা, যেমন এর কারণে চামড়ার রোগ স্কিন ডিসিজ অর্থাৎ কুষ্ঠরোগ ইত্যাদি প্রতিরোধ করে। নাম্বার তিন চোখ ওঠা অন্ধ হওয়া থেকে বাধা প্রদান করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অধিক সিজদা দ্বারা মর্যাদা বৃদ্ধি। তাবেঈ বুজুর্গ হযরতে সাইয়্যিদনা মাদান ইবনে আবু তালহা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমার সাথে সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। আমি আরজ করলাম, আমাকে এমন একটি আমল বলুন যেটা আমি পালন করলে আল্লাহ পাক আমাকে সেই আমলের বরকতে জান্নাতে প্রবেশ করাবেন, অথবা আমি বললাম, আমাকে আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় আমল সম্পর্কে বলুন। হযরতে সাইয়্যিদনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, তিনি চুপ রইলেন। আমি যখন তৃতীয়বার জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন, আমি প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ সম্পর্কে প্রশ্ন করেছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অধিকারে সিজদা করো, কেননা তোমরা যখনই আল্লাহ পাকের জন্য সিজদা করবে, আল্লাহ পাক তোমাদের একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার পরিবর্তে একটি গুনাহ মাফ করে দিবেন। অপর এক বর্ণনায় এটাও রয়েছে, আল্লাহ পাক সেটার কারণে সিজদাকারীর জন্য একটি নেকি লিখে দিবেন। হযরত মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রথম হাদিসে পাকের এই অংশে, অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সম্পর্কে প্রশ্ন করলাম, এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ আমিও হুজুর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনবার এই প্রশ্ন করেছিলাম, দুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন এবং তৃতীয়বার উত্তর দিয়েছেন। এই সুন্নতের উপর আমল করতে গিয়ে আমিও দুবার নিশ্চুপ ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীরবতা প্রশ্নকারীর উৎসাহ বৃদ্ধির জন্য ছিল এবং হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবতা এই সুন্নতের উপর আমলের জন্য ছিল। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যাদি নকল করতেন। মুফতি সাহেব হাদিসে পাকের এই অংশে, অর্থাৎ অধিকারে সিজদা করো, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এভাবে নফল নামাজ বেশি করে পড়ুন এবং কোরআন তেলাওয়াত অধিকারে করুন, সিজদায় শুকর বেশি করে করুন। হাদিসের এই অংশের, অর্থাৎ এটার পরিবর্তে তোমাদের একটি গুনাহ মাফ করে দিবে, এর ব্যাখ্যায় লিখেন, এ থেকে বোঝা গেল সিজদা গুনাহের কাফফারা, কিন্তু গুনাহ দ্বারা উদ্দেশ্য আল্লাহ পাকের হকের মধ্যে গুনাহে সাগিরা অর্থাৎ ছোট গুনাহ, আর হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক আদায় করার দ্বারা এবং গুনাহে কবিরা অর্থাৎ বড় গুনাহ তওবা করার দ্বারা মাফ হয়ে যায়। মর্যাদা বৃদ্ধি হওয়া এবং নেকি লিখে দেওয়ার মধ্যে পার্থক্য। হযরত আল্লামা আব্দুর রফ মুনাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি প্রশ্ন তুলে ধরতে গিয়ে বলেন, মর্যাদা বৃদ্ধি পাওয়া ও নেকি লিখে দেওয়ার মধ্যে পার্থক্য কি? অথচ নেকি সমূহ লিখে দেওয়ার কারণে মর্যাদা লিপিবদ্ধ হয়, মর্যাদা বৃদ্ধি পায়। অতঃপর সেটার উত্তর দিতে গিয়ে বলেন, যদিও মর্যাদা নেকি লিখে দেওয়ার কারণে বৃদ্ধি পায়, কিন্তু কারণ ভিন্ন হয় আর পরিণাম অর্থাৎ ফলাফল ভিন্ন হয়। সুতরাং এই দুইটি কারণেই হয়ে থাকে। আবার কখনো এরকমও হয়, নেকি লিখার কারণে মর্যাদা বৃদ্ধি পায় না, বরং অন্য কোনো গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সিজদার অঙ্গসমূহ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিজদার চিহ্ন ব্যতীত মানুষের সমস্ত শরীরকে আগুন জ্বালাবে। আল্লাহ পাক জাহান্নামের জন্য সেই সিজদার চিহ্নকে জ্বালানো হারাম করে দিয়েছেন। হযরত মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যা লিখেন, অর্থাৎ জাহান্নামের আগুন ওই সমস্ত লোকদের অর্থাৎ যে সমস্ত মুসলমান জাহান্নামে যাবে তাদের অঙ্গসমূহকে জ্বালিয়ে দিবে, কিন্তু তার কপালকে জ্বালাতে পারবে না। কতিপয় ব্যাখ্যাকারীগণ বলেন, সিজদার সাতটি অঙ্গ অর্থাৎ কপাল, দুই হাত, দুই হাঁটু, দুই পা নিরাপদ থাকবে। আবার কিছু ব্যাখ্যাকারীগণ বলেন, এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ চেহারা। এ কথার ব্যাখ্যা বুখারী শরীফের এই হাদিস, আল্লাহ পাক তাদের অঙ্গসমূহ আগুনের জন্য হারাম করে দিবেন লিপিবদ্ধ রয়েছে। উচ্চ মর্যাদা অর্জন হয় নফসের বিরোধিতার মাধ্যমে। হযরতে সাইয়্যিদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাকের অংশে নিজের নফসের উপর অধিক সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো এর ব্যাখ্যায় বলেন, এই বাণীটি এরকমই যেমন ডাক্তার রোগীকে বলে, আমি তোমার চিকিৎসা এমন ওষুধ দিয়ে করাবো যার দ্বারা তুমি সুস্থ হয়ে যাবে, কিন্তু নিয়ন্ত্রণ এবং আমার কথার উপর আমল করে আমাকে সহযোগিতা করবে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা। এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নফসের উপর বর্ণনার ক্ষেত্রে বলেন, এ কথার উপর সতর্কতা রয়েছে, অর্থাৎ সাবধানতা অবলম্বন করা, কারণ উচ্চ মর্যাদা শুধু নফসের বিরোধিতার মাধ্যমেই অর্জন হয়। এই হাদিসে পাক থেকে এটাও জানা গেল, বুজুর্গদের সেবা করা এবং যে কাজে তারা খুশি হয় সেটা পূরণ করা প্রকৃতপক্ষে মর্যাদা ও সৌভাগ্য অর্জন করার মাধ্যম হয়ে থাকে। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির প্রতি দৃষ্টি রাখা দিন ও দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্য এবং কল্যাণময় বিষয়। সুসংবাদ শুনে শোকরে সিজদা করা পছন্দনীয় সুন্নত। হে আশিকানের নামাজ, যখন কখনো সুসংবাদ আসবে দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করা অথবা সিজদায় শোকর করে নেওয়া উচিত। হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন সুসংবাদ আসত বা তিনি খুশি হলে তখন আল্লাহ পাকের শোকর আদায় করতে গিয়ে সিজদা করতেন। হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সিজদায় শোকর করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে প্রমাণিত। আমরাও কি কখনো কোন খুশির সংবাদে সিজদায় শোকর আদায় করেছি? মালফুজাতে আলা হযরত থেকে দুইটি প্রশ্ন ও উত্তর সহ বিস্তারিত উপস্থাপন করছি। প্রশ্ন: সিজদায়ে শোকর সুন্নত না মুস্তাহাব? উত্তর: সুন্নত। যে সময় অভিষক্ত আবু জাহেলের মাথা কেটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হল তখন তিনি সিজদায়ে শোকর আদায় করলেন। প্রশ্ন: সিজদায়ে শোকরের নিয়ত নামাজের সিজদাতে করে নিল, তবে কি কোনো সমস্যা রয়েছে? উত্তর: কোনো সমস্যা নেই, আর উত্তম হচ্ছে নামাজ থেকে আলাদা করা। বাহারে শরীয়তে বর্ণিত রয়েছে সিজদায়ে শোকরের উদাহরণ, যেমন সন্তান ভূমিষ্ঠ হল বা সম্পদ অর্জন বা হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেল অথবা রোগী আরোগ্য লাভ করল বা মুসাফির পুনরায় ফিরে আসলো। মোট কথা, যে কোনো নিয়ামতের উপর সিজদা করা মুস্তাহাব। আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ শুনে সিজদায়ে শোকর আদায় করার সামর্থ্য দান করুক। আল্লাহ পাকের দয়ায় যদি আপনার এই সুসংবাদ মিলে যায় যে আপনার হজ বা উমরা ও মদিনা মুনাওয়ারা যাদাহাল্লাহু শারাফাম ওয়া তাআযীমা এর উপস্থিত হওয়ার ভিসা লেগেছে, তাহলে আপনারও সিজদায়ে শোকর করা উচিত। সিজদায়ে শোকরের পদ্ধতি: সিজদায়ে শোকর ও তিলাওয়াতে সিজদা দুটি একই পদ্ধতি। মাকতাবুল মদিনার 1250 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরীয়ত প্রথম খণ্ডের 731 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। তিলাওয়াত ও শোকরের সিজদার সুন্নত পদ্ধতি হল, ওযু সহকারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে বলতে সিজদাতে যাবে এবং কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বলবে, অতঃপর আল্লাহু আকবার বলতে বলতে দাঁড়িয়ে যাবে। আগে পরে দুবার আল্লাহু আকবার বলা সুন্নত। আর দাঁড়িয়ে সিজদাতে যাওয়া এবং সিজদার পরে দাঁড়ানো, এই উভয় কিয়াম মুস্তাহাব। তিলাওয়াতে সিজদার এবং সিজদায়ে শোকরের জন্য আল্লাহু আকবার বলার সময় হাত উঠাবে না এবং তার মধ্যে তাশাহুদও পড়বে না, সালামও ফিরাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিজদাতে কপালে কষ্ট পৌঁছানো: হযরতে সাইয়্যিদুনা আবু ইসমাইল মুরার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন, আর যখন বয়স বেশি হয়ে যায় তখন তিনি 400 রাকাত নফল নামাজ আদায় করতেন। হারিস গানাভি বলেন, একবার তিনি এত দীর্ঘ সেজদা করলেন যে এমন কি মাটি তার কপালে প্রভাব ফেলল। 76 হিজরিতে তিনি ইন্তিকাল করেন। নুরানি কপাল: হযরতে সাইয়্যিদুনা আবু ইসমাইল রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যখন ইন্তিকাল হল তখন পরিবার মধ্যে কেউ তাকে এই অবস্থা স্বপ্নে দেখল, তার সেজদার স্থান উজ্জ্বল নক্ষত্রের আলো ন্যায় আলো ছড়াচ্ছে। তখন আরজ করল, আপনার চেহারার এটা কি? তিনি বললেন, মাটি, আমার কপালের প্রভাব বিস্তারের কারণে আলোকৃত করে দেয়া হয়েছে। আরজ করা হল, আখিরাতে আপনার কি মর্যাদা অর্জন হয়েছে? বললেন, উত্তম ঘর যার আহালরা অর্থাৎ বসবাসকারীরা এখান থেকে না প্রত্যাবর্তন করে না তাদের মৃত্যু আসে। রহমতে ভরা ঘটনা: এটাও বর্ণিত আছে, ইন্তিকালের পর কেউ হযরতে সাইয়্যিদুনা ইসমাইল রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্ন দেখল, তার সিজদার স্থান নুরানি হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করল, আপনি কোথায়? উত্তর দিলেন, আমি এরকম ঘরের মধ্যে আছি যার সদস্যরা অর্থাৎ বসবাসকারীরা না এখান থেকে বের হবে না মৃত্যু আসবে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীগিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছু বিছানো ব্যতীত সিজদা করা উত্তম। ইহিয়াল উলুমের মধ্যে রয়েছে তাবি বুজুর্গ হযরত সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির অভ্যাস মোবারক ছিল যে সর্বদা জমিনে সিজদা করতেন, সিজদার স্থানে জায়নামাজ ইত্যাদি বিছাতেন না। বাহারে শরীয়তে আড়াল ব্যতীত অর্থাৎ কোনো কিছু বিছানো ছাড়াই সিজদা করা মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। তাজেদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট বান্দার এই অবস্থা সবচেয়ে বেশি পছন্দনীয় যে তাকে সিজদাতে এই অবস্থায় দেখবেন যে মুখ মাটির উপর ঘর্ষণ করছে। ধূলিময় কপালের ফজিলত, যতক্ষণ পর্যন্ত নামাজির কপালের মধ্যে লেগে থাকা মাটি বাকি থাকে, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। যেমন শাহনশাহে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে অবসর হবে না, নিজের কপালের মাটিকে যেন পরিষ্কার না করে, কারণ যতক্ষণ পর্যন্ত তার কপালের উপর নামাজের চিহ্ন থাকবে, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। নামাজের মাঝে কপাল থেকে মাটি বা ঘাস ঝেড়ে নেওয়া মাকরুহ তানজিহি, যদি সেগুলোর কারণে নামাজে সমস্যা না হয় আর অহংকারের উদ্দেশ্য হলে তখন মাকরুহ তাহরিমি, নাজাইজ গুনাহ। এবং যদি কষ্ট হয় অথবা মনোযোগ সরে যায় তাহলে ঝাড়তে কোন সমস্যা নেই। এবং নামাজের পর অপসারণ করা সাধারণত দোষ নয়, বরং অপসারণ করে নেওয়া উচিত যেন রিয়া না আসে। চেহারাতে সিজদার চিহ্ন, হযরত সাইয়েদুনা ইমাম ফখরুদ্দিন মোহাম্মদ বিন উমর রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পারা 26 সূরা ফাতাহ আয়াত নম্বর 29 কানজুল ইমানের অনুবাদ, তাদের চিহ্ন তাদের চেহারায় রয়েছে সিজদার চিহ্ন থেকে। এর তাফসিরে বলেন, এর মধ্যে দুটি ব্যাখ্যা রয়েছে। এক ব্যাখ্যা হল এটি সিজদার চিহ্ন দুনিয়াতে থাকবে না, বরং কিয়ামতের দিন হবে, কারণ আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ইমানের অনুবাদ, যেদিন কতিপয় মুখ উজ্জ্বল হবে অর্থাৎ আলোকিত হবে। পারা 4 সূরা আলে ইমরান আয়াত নম্বর 106 আরো ইরশাদ করেন কানজুল ইমানের অনুবাদ, তাদের আলো দৌড়াতে থাকবে। পারা 28 সূরা তাহরিম আয়াত নম্বর 8 আর তাদের চেহারার আলো আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করার কারণে হবে। যেমন হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছিলেন কানজুল ইমানের অনুবাদ, আমি আমার মুখমণ্ডল তারই দিকে ফিরাচ্ছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। পারা 7 সূরা আনআম আয়াত নম্বর 79 আর যে ব্যক্তি সূর্যের দিকে মুখ করে সোজা দণ্ডায়মান হয় তখন সূর্যের কিরণ তার চেহারায় পড়ে, যার কারণে তার চেহারার মধ্যে খুব নূর অর্থাৎ উজ্জ্বলতা প্রকাশ পায়, অথচ সূর্যের আলো অর্থাৎ উজ্জ্বলতা ক্ষণস্থায়ী হয়ে থাকে যা শেষ হয়ে যায়। যখন আল্লাহ পাক আসমান ও জমিনকে নূর দানকারী অর্থাৎ আলো দানকারী, তাহলে যে ব্যক্তি তার দিকে মনোনিবেশ করবে তার চেহারার মধ্যে এমন নূর প্রকাশ পাবে যা আলোতে পরিপূর্ণ থাকবে। দ্বিতীয় ব্যাখ্যা হল এই সিজদা চিহ্ন দুনিয়াতে হবে, অতঃপর সেটার আবার দুইটি ব্যাখ্যা রয়েছে। একটি ব্যাখ্যা হল তা থেকে উদ্দেশ্য ওই চিহ্ন কালো দাগ যা অধিক সিজদা করার কারণে কপালের উপর প্রকাশ পায়। দ্বিতীয় ব্যাখ্যা হল তা থেকে উদ্দেশ্য ওই সৌন্দর্য যাকে আল্লাহ পাক রাতে সিজদাকারীদের চেহারা দিনে প্রকাশ করে দেন। এবং জ্ঞানীদের জন্য একথা স্পষ্ট যে দুই ধরনের ব্যক্তি রাত জেগে থাকে, এক ধরনের ব্যক্তি রাতে মদ্যপান করা এবং খেলাধুলার মধ্যে ব্যস্ত থেকে অতিবাহিত করে এবং আরেক ধরনের ব্যক্তি নামাজ কিরাত ও ইলমে দিন অর্জন করার মধ্যে অতিবাহিত করে। তবে পরের দিন প্রত্যেক ব্যক্তি মদ্যপান এবং খেলাধুলার মধ্যে অতিবাহিতকারী এবং জিকির ও শুকরের মধ্যে রাত অতিবাহিতকারীদের মাঝে পার্থক্য করে নিবে। কপালের দাগ সম্পর্কে আলা হযরতের ব্যাখ্যা, আমার আকা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়ায়ে আফ্রিকা এর মধ্যে সিজদার চিহ্ন সম্পর্কে দীর্ঘ আলোচনা করার পর 66 নং পৃষ্ঠায় লিখেন, আমি বলছি এই সম্পর্কে প্রকৃত হুকুম দেখানোর জন্য ইচ্ছাকৃত এবং জেনে শুনে, এই চিহ্ন সৃষ্টি করা অকাট্য হারাম ও কবিরা গুণা এবং ওই চিহ্ন জাহান্নামের উপযুক্ত যতক্ষণ পর্যন্ত সে তওবা করবে না। যদি এই চিহ্ন অধিক সিজদা করার কারণে স্বয়ং হয়ে গেল, তখন ওই সিজদা যদি রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য ছিল তাহলে সিজদাকারী জাহান্নামী, এবং যদিও স্বয়ং তা ধারণ করা অপরাধ নয় কিন্তু অপরাধের কারণে সৃষ্ট হয়েছে, সুতরাং এটা জাহান্নামীদের চিহ্ন। আর যদি ওই সিজদা একনিষ্ঠ আল্লাহ পাকের জন্য ছিল কিন্তু এ চিহ্ন হওয়ার দ্বারা খুশি হয়ে যাও যে মানুষ আমাকে ইবাদতকারী সিজদাকারী মনে করবে, তবে এখন রিয়া এসে গেল এবং এই চিহ্ন অপদস্থতার উপযুক্ত হয়ে গেল। এবং যদি তার সেদিকে ধ্যান ধারণা থাকে না তাহলে এই চিহ্ন প্রশংসার উপযুক্ত চিহ্ন। আরেক দলের মতে আয়াতে কারিমার মধ্যে এটা বিদ্যমান রয়েছে, আশা আছে যে কবরের মধ্যে ফেরেশতাদের জন্য তার ইমান ওই নামাজের চিহ্নই হবে এবং কিয়ামতের দিন এই চিহ্ন সূর্য থেকে অধিক আলোকিত হবে। তাহাজ্জুদ আদায়কারী চেহারা নুরানি হয়ে যায়। হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে যে তাহাজ্জুদ আদায়কারী চেহারা কি কারণে নুরানি হয়। তিনি বললেন, এজন্য যে সে নিজের প্রতিপালকের জন্য একাগ্রতা অবলম্বন করে থাকে, তখন আল্লাহ পাক তাকে নিজের নূরের পোশাক পরিধান করান। নেকি অন্তরের নূর ও চেহারার উজ্জ্বলতা। এক বুজুর্গ বর্ণনা করেন, নেকি করার দ্বারা অন্তরের নূর, চেহারার উজ্জ্বলতা, রিজিকের প্রশস্ততা এবং মানুষের অন্তরে তার জন্য মহাব্বত সৃষ্টি হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার একটি বাণী, এক ব্যক্তি কোনো কাজ গোপনে একান্ত ভাবে করে, তবে আল্লাহ পাক তার প্রভাব তার চেহারা এবং কথাবার্তার মধ্যে প্রকাশ করে দেন। কারাতে খেলোয়াড় কিভাবে মুবাল্লিগ হয়ে গেল। সিজদার স্বাদ পাওয়া, হিংসা থেকে নিজে বাঁচা, নিজেকে বিনয়ী করার চিন্তাধারা তৈরি করার জন্য আশিকানা রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামীর কাফেলা সফর করাতে থাকে। মাদানী বাহার, ফয়সালাবাদের মধ্যে বসবাসকারী এক ইসলামী ভাই দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে অনেক বিকৃত চরিত্রের অধিকারী ছিল। মিথ্যা, গীবত, চুগলখুরি, কুদৃষ্টি এবং ঝগড়া বিবাদ প্রতিদিনের অভ্যাসে পরিণত ছিল। তিনি মার্শাল আর্ট অর্থাৎ কারাতে ইত্যাদি শিখেছিলেন, যার উপর অহংকার করে লোকদের সাথে অনর্থক ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। প্রত্যেক নতুন ফ্যাশনকে আপন করে নিতে ব্যস্ততার মাঝে ডুবে ছিল। আফসোস, নামাজ থেকে এত পরিমাণ দূরে ছিল যে তার এতটুকু ধারণা ছিল না যে নামাজের কত রাকাত হয়। শেষ পর্যন্ত তার ভাগ্যের তারকা চমকে উঠল। তার সাক্ষাৎ নিজের এক পুরাতন বন্ধুর সাথে হয়েছে, যিনি দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত ছিল। তিনি তাকে ইনফিরাদি করে তাকে মাদানী কাফেলার দাওয়াত দিয়েছেন। তার একক প্রচেষ্টা সফল হয়েছে এবং সে সাথে সাথে মাদানী কাফেলার মুসাফির হয়ে গেল। মাদানী কাফেলার মধ্যে আশিকানে রসুলের সংস্পর্শের বরকতে তার নিজের জীবনের উদ্দেশ্য জানা হয়ে গেছে এবং সে নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে বলল, জীবনের অনেক বড় অংশ আমি উদাসীনতার মধ্যে অতিবাহিত করে দিয়েছি। তার এ পর্যন্ত ভাবাবেগ নসিব হল যে যখনই বয়ান শ্রবণ করতেন চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত হতো, এমনকি মাদানী কাফেলা থেকে এসেও কান্না করতে থাকত। আলহামদুলিল্লাহ, সেদিন থেকে দাওয়াত ইসলামের আঁচল তার হাতের মধ্যে রয়েছে। সে ডিভিশন জিম্মাদারের মধ্যে মাদানী কাফেলা জিম্মাদার হিসেবে মাদানী কাজে সারা জায়গাতে ব্যস্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বি মুস্তাফা, আমাদের ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ বেশি করে পড়া এবং অধিকারে সিজদা করার সৌভাগ্য দান করো। আমিন। বিজয় খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।